মদনী পালোচনা, মদনী পালোচনা, মদনী পালোচনা, মদনী পালোচনা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, অনুষ্ঠান মাদানী পর্যালোচনা আরো একবার আমরা আজকেরও উপস্থিত হয়েছি। দূর এবং কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই স্বাগতম। যারা আমাদের নিয়মিত দর্শক তারা অবশ্যই অবগত রয়েছেন, মাদানী পর্যালোচনার মধ্যে একটি বিষয়ভিত্তিক আলোচনা হয়, আর সপ্তাহ ধরে এই বিষয়ে সম্পর্কে আপনারা হয়তো জেনেছেন। তো আজকের যে বিষয় রয়েছে, বিষয় হচ্ছে কোরবানির পশু। কোরবানির পশু সম্পর্কে আমরা জানব, কোরবানির পশু এবং কোরবানি সম্পর্কিত আজকের কিছু না কিছু বয়ান আমরা শ্রবণ করব। আমরা মুবাল্লিগিন সাথে রয়েছে আমাদের সাথে, তাদেরকে নিয়ে পর্যালোচনা করব। কোরবানি পশুর বয়স কত হওয়া উচিত, আমরা হয়তো কিছুদিনের মধ্যেই বিভিন্ন গরুর হাট, কোরবানির পশুর হাট ওখানে বসবে, আর ওখান থেকে আমরা কোরবানি করার জন্য ভালো ভালো নিয়ত সহকারে কোরবানির পশু খরিদ করব। তো আজকের এই সম্পর্কে ইনশাআল্লাহ বয়ান আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যে কোনো ভালো কাজের শুরুতে যদি ভালো নিয়ত না হয়, তাহলে ওই ভালো কাজের সওয়াব পাওয়া যায় না। আর ভালো কাজের সওয়াব বাড়ানোর জন্য এর নিয়ত যত বেশি হবে, সওয়াবও তত বেশি হবে ইনশাআল্লাহ তাআলা। এর জন্য বুদ্ধিমান এর কাজ হচ্ছে যে যখন কোনো ভালো কাজ শুরু করবে, সে কাজের শুরুতে ভালো ভালো কিছু নিয়ত করে নেবে। খানা খাওয়া মুবাহ কাজ, তো এই খানা খাওয়ার আগে যদি আমরা ভালো নিয়ত করে নিই, খানা খেতে শক্তি হবে, শক্তি দ্বারা আল্লাহর ইবাদত করবো, মা বাবার খিদমত করবো, ইলমি দ্বীন অর্জন করবো, হালাল পথে রোজগার করবো, কতগুলো নিয়ত হলো, আর খানা খাওয়াটাও ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। কেউ যদি ঘুমাতে যায়, তো ঘুমানোর পূর্বে যদি কেউ এই নিয়ত করে যে আমি ইবাদতে শক্তি অর্জনের উদ্দেশ্যে ঘুমাবো, কত মদিনা মদিনা, ফুল রাত্রটা সারা রাত্র সে ঘুমালো কিন্তু ইবাদতের মধ্যে কাটালো, আল্লাহ আকবার। তো এজন্য আমাদের উচিত ভালো ভালো নিয়ত করব। তো আজকের আমরা নিয়ত করি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান মাদানী পর্যালোচনা দেখব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কুরবানি, আমরা যাদের সামর্থ্য রয়েছে তারা কুরবানি করবে। কুরবানি কোত্থেকে আসলো, কখন থেকে এই কুরবানি আমাদের মাঝে এসেছে, এরও অনেক বড় ঘটনা রয়েছে। সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আর আরজ করব, অনেকেই হয়তো মাদানী চ্যানেল দেখার সময় মোবাইল ইউজ করে থাকি, অনেক সময় কথাবার্তায় লিপ্ত থাকি, কোন একটা টপিক বলে ফেললে এই টপিক নিয়ে আবার একে অন্যের সাথে আলোচনা করে থাকি, কিন্তু এর ফাঁকে অনেক কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ইলমি দ্বীন অর্জনের একটি আদব হচ্ছে, মাদানী ফুল হচ্ছে যে ইলমি দ্বীন যখন আমরা অর্জন করব, শিখব, বয়ান শ্রবণ করব, তো বয়ান শ্রবণ করার পূর্বে এই ধরনের নিয়ত থাকা উচিত যে দৃষ্টিকে নিচের দিকে রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করা উচিত। তাহলে এর মধ্যে যে মাদানী ফুল থাকে, এগুলো শিখতে বুঝতে খুবই আসান হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজাউল কবির ভাই আমাদের সাথে রয়েছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানির পশু, এটা যেহেতু আমরা মুসলমান, এ সম্পর্কে আমাদের ওয়াকিফাল থাকা অত্যন্ত জরুরি। কুরবানির পশুর মধ্যে কি গুণাগুণ থাকা চাই, এবং পাশাপাশি এই যে কুরবানি, কুরবানির পশু জবেহ করার রীতি, পদ্ধতি, নিয়ম, এবং এটা কোথেকে চালু হলো, কখন থেকে চালু হলো, যদি আমরা এগুলো জানতে পারি তাহলে আমাদের মনের মধ্যে স্পৃহা উৎসাহ আরো বেড়ে যাবে কুরবানি করার ক্ষেত্রে এবং এই আমলটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। আসলে ইসলামের প্রত্যেকটা কাজ এর মধ্যে একটা না একটা রহস্য নিহিত রয়েছে।
আচ্ছা,
তো কুরবানি এর মধ্যেও রহস্য নিহিত রয়েছে। তো যেহেতু আজকে কুরবানির পশু, তো আমি প্রথমে পশুর বিবরণ দেওয়ার পূর্বে এটা দর্শকদেরকে শেয়ার করতে চাই যে কুরবানি এটা প্রচলন কিভাবে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে একটা সুন্দর স্থান দেওয়ার জন্য আমাদের জাতির পিতা হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতুস সালাম কে কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাহে কুরবানি করো,
সুবহানাল্লাহ,
আমার রাহে উৎসর্গ করো। তো হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ্জে 8 তারিখে এই স্বপ্ন প্রথমে দেখেছেন। দ্বিতীয়ত 9 জিলহজ্জাতুল হারাম একই স্বপ্ন তিনি আবার দেখেন, কেউ ওনাকে বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো,
সুবহানাল্লাহ।
তিনি যখন এই আওয়াজ শুনলেন তো তিনি কি করতে পারলেন, এটাকে আর একটু চিন্তিত হলেন যে আসলে এটা কি, এই যে স্বপ্নটা বারবার আসতেছে এটার ব্যাপারে উনি আরো একটু দৃঢ় প্রত্যয় হলেন।
জি,
তো পরবর্তীতে 10 জুলহাজ্জাতিল হারামে একই স্বপ্ন তিনি আবার দেখলেন,
সুবহানাল্লাহ।
আমরা যারা মুসলমান রয়েছি ওই দিন একটা বিশেষ কার্য সম্পাদন করে থাকি, আর 10 জুলহাজ্জাতিল হারামে যেহেতু উনি এটার তৃতীয়বার স্বপ্নে দেখে এটা কনফার্ম হতে পারলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন তিনি এটাকে বাস্তবায়ন করার জন্য রওনা দিলেন রাস্তার মধ্যে ওনার সন্তানকে নিয়ে। পথিমধ্যে শয়তান 3 জায়গাতে ওনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, অর্থাৎ সৎ কাজে বাধা দেওয়ার জন্য শয়তানের
যে কাজ,
ওনার পরিচিত ব্যক্তি, দেখেন এখানে একটা হিকমত যে শয়তানের নিজস্ব আকৃতিতে না এসে অন্য কোনো ওনার পরিচিত ব্যক্তির আকৃতিতে এসে,
ইব্রাহিম আলাইহিস সালাম যার কথা শুনবে সুরাত ধরে সে তাকে ওয়াসওয়াসা দিতে আসলো যে কাজ যাতে না করে। শয়তানের যে রীতি মুসলমানকে ভালো কাজ থেকে দূরে রাখা, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ থেকে দূরে রাখা, এই কাজ কিন্তু এখন অব্যাহত রয়েছে, আমরা শুনবো। জি, কন্টিনিউ।
তো শয়তান বলল আপনি ইসমাইলকে জবে করতে যাচ্ছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন তুমি কি ওকে দেখেছো তার পিতা সন্তানকে জবে করতে? তো শয়তান বলল হে আমি দেখেছি আপনি আপনার সন্তানকে নিয়ে যাচ্ছেন। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে শয়তান তার ওয়াসওয়াসা দিয়ে তার আয়ত্তে আনতে পারল না, তখন শয়তান হযরত সাইয়েদুনা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন,
তার আম্মা হুজুর,
আমা ইসমাঈল আলাইহিস সালামের আম্মা হুজুরের কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আপনি কি জানেন আপনার সন্তানকে আপনার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় নিয়ে যাচ্ছেন? তিনি বললেন যে ওনাকে নিয়ে একটা কাজে যাচ্ছেন। বললেন না, সে তার সন্তানকে জবাই করার জন্য যাচ্ছে, আর সে এটা মনে করে যে এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহু আকবার! মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিলেন যে যদি এটা আল্লাহ তাআলার নির্দেশ হয়ে থাকে তাহলে তিনি যা করছেন ভালোই করছেন।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো শয়তান যখন এখানে ব্যর্থ হয়ে গেল, সর্বশেষ হাতিয়ার হিসেবে হযরত সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন যে তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তুমি জানো? তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, আর সে এটা মনে করে যে এটা আল্লাহ তাআলার নির্দেশ। তো ইসমাঈল আলাইহিস সালামও একই জবাব দিলেন, আল্লাহ তাআলার নির্দেশে আমি রাজি খুশি। আর এই শয়তানকে বিতাড়িত করার জন্য ফেরেশতাদের নির্দেশ ক্রমে, ফেরেশতাদের দেখানো পরামর্শ ক্রমে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 7টি পাথর কঙ্করকে নিক্ষেপ করলো। শয়তান যখন আবার আসলো, আবার সাতটি পাথর নিক্ষেপ করলো, আবার আসলো, আবার সাতটি পাথর নিক্ষেপ করলো। এমনি ভাবে তিন তিনবার হযরত সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতাড়িত করে দিলেন।
জি,
পরিশেষে সেই দিন দশই জুলহাজ্জাতুল হারাম এর যে কার্য সম্পাদনের দিন, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমকে পালন করার দিন, তো হযরত সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি, হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, বলেন ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা
সুবহানাল্লাহ
আপনি সম্পাদন করুন যাতে আপনি আদিষ্ট হয়েছেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তো যখন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে এই প্রস্তাব দিলেন, ইসমাইল আলাইহিসসালামও রাজি হলেন।
ছেলে হলে এমন হওয়া উচিত,
ছেলে হলে এমন হওয়া উচিত,
যেমন সন্তান কেমন পিতা।
আমির আহলে সুন্নতে লিখিত একটি রিসালাও রয়েছে, ছেলে হলে বেটা হতো এসআই, বাংলাতে ছেলে হলে এমন,
যেহেতু অনেক মানে হৃদয়ে গ্রাহী একটা কিন্তু ঘটনা না,
জি,
মুসলিম উম্মার জন্য, আমাদের জন্য। আর দেখুন এখানে কিন্তু অনেকগুলো মাদানী ফুল আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বস্তুকে কুরবানি করা। আজকের কি আমরা আল্লাহ তাআলার প্রিয় বস্তু আমরা কুরবানি করে থাকি? এরপরে দেখুন যে যেখানে এর লাস্ট ফিনিশিং, তো যখন জবে করার সময়
আমি আসল ইব্রাহিম আলাইহিসসালাম, এখানে আমি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এগুলো থেকে আমাদের অনেক বড় মাদানী ফুল আসলে। দেখুন সন্তান এবং পিতার সম্পর্ক কেমন হওয়া চাই। তো হযরত সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামকে যখন এই প্রস্তাব দিলেন, ইসমাইল আলাইহিসসালাম সাদরে সেটা গ্রহণ করলেন, গ্রহণ করেই কিন্তু ক্ষান্ত নেই, তিনি ওনার পিতাকে পরামর্শ দিলেন, বাবা আপনি আমাকে যেহেতু কুরবানি করবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আপনি আমাকে শক্তভাবে বেঁধে নিন যেন আমি নাড়াচাড়া করতে না পারি, এবং আমাকে উপর করে শুইয়ে দিন। আপনি আমাকে যখন কুরবানি করবেন, কুরবানি করার পূর্বে ছুরিটাকে ভালোভাবে ধার করে নিন যেন অতি সহজেই কুরবানি হয়ে যায়, এবং এর রক্তের ছিটা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন যেন আমার মা এই রক্তের ছিটা দেখে কষ্ট না পায়। পাশাপাশি তিনি এটাও বললেন, যখন আপনি কুরবানি শেষ করে আমার মায়ের কাছে ফিরে যাবেন, তখন আমার জামা তাকে দিয়ে দিবেন, এতে সে সান্ত্বনা পাবে এবং ধৈর্য এসে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার ছেলে, আল্লাহর আদেশ পালন করার জন্য তুমি আমার কতই উত্তম সাহায্যকারী হয়ে গেলে। অতঃপর ইসমাইল আলাইহিসসালামকে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের পরামর্শ অনুসারে তাই করলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালাতে যাবেন, সেই সময় আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল, এবং আমি এক মহান কুরবানি তার বিনিময়ে দিয়ে দিয়ে মুক্ত করে নিয়েছি। ফাদাই না, যে আমি তার বিনিময়ে তাকে মুক্ত করার জন্য একটা উত্তম পশু, উত্তম কুরবানি আমি তার বদলে দিয়েছি। তাফসীরকারগণ লিখেন, তোকে আবার এটাও বলেছেন যে ওই যে দুম্বা যেটা ছিল, এটা 40 বছর যাবৎ জান্নাতে বিচরণ করছিল, জান্নাতি পশু জান্নাতি দুম্বা। তো এই জান্নাতি দুম্বা জবাই করা হলো আল্লাহ তাআলার নির্দেশে, জান্নাতি পশু জবাই করা হলো।
জি মাশাআল্লাহ, পশুর পর্যন্ত চলে আসছেন, তো খুব গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শ্রবণ করলাম। ইমরান ভাই কিছু বলতে চাচ্ছেন হয়তো?
জি বাপু, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির পশু। হয়তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সকলেই অবগত রয়েছেন যে আজকে আমার মনে এখন থেকে বাংলাদেশে অনেকগুলো এলাকাতেই অলরেডি কোরবানির জন্য প্রস্তুতি, হাট বাজার,
গরুর হাটের প্রস্তুতি চলছে, অনেক জায়গায় হয়ে গিয়েছে, পশু আসছে মাঠে,
বিভিন্ন যারা কোরবানি করে থাকেন প্রতি বছর, তো যারা কোরবানি করে থাকেন তাদের ঘরের মধ্যে মিটিং হচ্ছে সন্তানদেরকে নিয়ে, যে কি ধরনের পশু কিনবে, কয়টা পশু কিনবে, আচ্ছা কোন কালারের পশু কিনা হবে, কিলে ঘরের মধ্যে একটা কি থাকে, পছন্দের বিষয় থাকে,
বিষয় থাকে।
তো এই সকল বিষয় নিয়ে অনেক সময় আমরা যখন বাজারে যাই,
কত টাকার হবে, অমুকের চেয়ে আমাদেরটা কম হওয়া যাবে না, কিন্তু বড়সড় হতে হবে,
কত বছর অমুকের এতগুলা পশু কোরবানি দিয়েছেন, আমাদের থেকে
বেশি দিয়েছে, এবার আমরা কিন্তু বেশি দিব,
এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমাদের সমাজের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে যখন কোরবানি যারা করেন, কোরবানির পশু যারা ক্রয় করেন, এই কোরবানি যে বিষয়টা, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে কোরবানি দিচ্ছে তার পশু কিন্তু আল্লাহ দরবারে কবুল হয় না। কোন বিষয়টা কবুল হয় সেটি হলো আল্লাহ তার বান্দার মনের ইচ্ছা দেখেন, নিয়ত, যে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মাল দিয়েছেন, তাকে যে সম্পদ দিয়েছেন, সে তার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সে কতটুকু ত্যাগ দিচ্ছে। এই বিষয়টাই আমরা যদি দেখি যে আমাদের সমাজের মধ্যে আজকে যে বিষয়গুলো অনেকগুলো বিষয় প্রচলিত রয়েছে, পশু কেনার ব্যাপারে, ক্রয় করার ব্যাপারে, আমরা যদি সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ইনাদের মাঝে পশু ক্রয় করার, পশু আনার একটা বিধান ছিল, আমরা সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান থেকে আমরা শিক্ষা হাসিল করি যে তিনারা পশু ক্রয় করতেন এবং কিভাবে করতেন। হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটি কোরবানির পশু আনলেন। আনার পরে তিনার খাদিম কে বললেন যে এই কোরবানির পশুটি তুমি মদিনার অলিতে গলিতেটাকে বিচরণ করা, ঘুরিয়ে আনো। আচ্ছা, যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে যে এই পশু কিসের, যখন তোমাকে জিজ্ঞাসা করবে কার এবং কিসের, তখন তুমি বলবে যে এটি হলো হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানির পশু।
আচ্ছা
আচ্ছা, যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে এর কারণ কি, আপনার উদ্দেশ্য কি যে আপনি কোরবানির জন্য পশু ক্রয় করলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, কিন্তু এটাকে আবার মানুষকে দেখানো, মানুষের কাছে পাবলিসিটি করা, তো তিনি রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে আমি এই জন্য এই পদ্ধতি অবলম্বন করলাম যাতে করে মানুষের মধ্যে কোরবানি করার প্রতি উৎসাহ সৃষ্টি হয়,
যে আমরুল মুমিন কোরবানি করছেন, আমাদেরও করতে হবে,
আমাদেরকে করতে হবে, মানে এই যে কোরবানি আগ্রহ যাতে করে আমার মুসলমান ভাই যারা এদের মধ্যে কি হয়, সৃষ্টি হয়। এই যে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরবানির পশু ক্রয় করলেন এবং কোরবানির পশুকে মানুষকে উৎসাহিত করার জন্য তিনি এটাই কি করলেন, আবার মানুষের মাঝে কি করলেন, একটু প্রচার করলেন, তিনি এটাকে এলান করলেন। কিন্তু যদি আমরা পক্ষান্তরে যদি বাপু দেখি আমাদের সমাজের দিকে, যে সাহাবিয়ার উত্তর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি সওয়াবের নিয়তে পশু ক্রয় করলেন, আবার অতিরিক্ত সওয়াবকে বৃদ্ধি করার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য তিনি কি করলেন, আবার ওই পশুকে দেখালেন। কিন্তু আমরা আমাদের সমাজের অবস্থা দেখি যে আজকে দেখা যাচ্ছে যে আমার যে নিয়ত আপনি শুরুতে বললেন যে আমাকে আজকে এই বছর যে আমার অমুক আত্মীয়র থেকে বড় পশু আমাকে কিনতে হবে,
কেউ গরু নিয়েছে তাহলে আমাকে উট নিতে হবে, তো কেউ এগুলো নিয়েছে তো দুম্বা যেটা রয়েছে একটু মানে আমাদের সমাজের মধ্যে খুব কম পাওয়া যায়, তো এটা নিলে হয়তো একটু নাম হবে, অমুকে দুম্বা জবে করেছে, উট কুরবানি করেছে, দুম্বা কুরবানি করেছে। আমি যে আলোচনা করতে চাচ্ছি, কুরবানি যে আমরা করছি না, যারাই কুরবানি করবে, এখানে একটা লক্ষণীয় বিষয় যেটা আমি দর্শকদের একটু দৃষ্টিগোচর করতে চাচ্ছি, যে আমরা কোরবানি করি, দেখুন কোরবানি করার ক্ষেত্রে পশু আমরা খরিদ করলাম, কোরবানি করলাম, এই কোরবানির পশুর গোশত আল্লাহ তাআলার কাজে আসবে কোনো, তাকে আমরা দেই, আমরা কোরবানি করলাম, কিতাবের মধ্যে এটাও পাওয়া যায় যে কোরবানির পশুর গোশত যদি নিজেও রেখে দেয় তাহলে কোনো সমস্যা নেই, পশু কোরবানি করছি, গোশত আমি ভক্ষণ করব, সকল কিছু আমি নিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা এর প্রতিদান দিবে না,
প্রতিদান,
কিন্তু এই প্রতিদান দিবে কোন পুরাক্ষে, ইবনে মাজাহ যে কথাটা বললেন নিয়তের উপরে,
এই জন্য আল্লাহ তাআলা
যদি না থাকে,
সূরা হাজ এর আয়াত নম্বর 37 মধ্যে ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানির জন্তুর পশুর, কুরবানির পশুর মাংস, গোশত, রক্ত কোনো কিছুই কি করেন না, গ্রহণ করে না, বরং কি বলতেছেন, ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা গ্রহণ এটা করেন তোমাদের তাকওয়া, তোমাদের
পরহেজগারি,
কোন নিয়তের কুরবানিটা হলো
না, যে আমি শুরুতে নিয়তের বিষয়ের জন্য বললাম, একটি ফ্যামিলিতে আলোচনা হচ্ছে কোরবানির প্রশ্ন নেওয়ার ব্যাপারে, তখন এই বিষয়টা আলোচনা আসতেছে যে দীর্ঘ বছর থেকে ইনারা ফ্যামিলির মধ্যে কোরবানি হচ্ছে, এই বছর ইনাদের ফ্যামিলির অবস্থা তো ভালো না, এখন পরস্পর মধ্যে এই বিষয়টা সামনে আসলো, আমরা যদি কোরবানি না করি তাহলে আমাদের সমাজ কি বলবে। আচ্ছা, আমার এতটুকু পর্যন্ত আলোচনা আসলো আমার ভাইয়ের বাড়ি থেকে কি আসতে পারে, কি কথা আসতে পারে,
কথা আসতে পারে, কোরবানি দিচ্ছে না,
দিচ্ছে না। এখন এই যে বিষয়টা আমার আজকে বলার উদ্দেশ্য,
এখানে এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি কোথায় পাবো?
এই যে আমি যে দীর্ঘ বছর যে আমি কোরবানি করলাম, তাহলে কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম?
আল্লাহ
না, লক্ষণীয় বিষয়কে দেখানোর জন্য করলাম।
লক্ষণীয় বিষয় এখানে দর্শকবৃন্দ মাদানী ফুল দিতে চাচ্ছি, খুবই লক্ষণীয় একটি বিষয়। আজকেরও আজকের এই কথাটা যার দিলের মধ্যে আসবে, তাহলে আল্লাহ তার সন্তুষ্টি কোথেকে আসলো? তাহলে আল্লাহ তার সন্তুষ্টির জন্য তো কুরবানি করা হলো না। এজন্য আমরা আল্লাহ তার সন্তুষ্টি নিয়ে আসি, আল্লাহ তাআলা রাজি এবং খুশি কিভাবে হবেন সেই কাজ করি, এই জিনিসটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর না হলে আমাদের অবস্থা কি হবে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারি।
আরেকটি বিষয় আমি বলার জন্য চাচ্ছি, যদিও মাদিনী চ্যানেলের দর্শকদের কাছে বিষয়টা অন্যরকম হবে, যে গত দুই বছর পূর্বে আমার সাথে আমার একজন ব্যক্তির সাথে কোরবানি নিয়ে আলোচনা হচ্ছিল। তখন ওই ইসলামী ভাই বলবো সাধারণ পাবলিক, তো সে বলতে লাগলো আসলে কোরবানি করলে লাভ আছে। কি লাভ? লাভটা হলো আমাদের তো প্রতি মাসে দুই তিনবার গোশত কিনতে হয়, দুই তিনবার আমাদের গোশত কিনতে হয়। আমরা ওই টাকাগুলো জমা করে যদি আমরা কোরবানির সময় যদি আমরা কি করি, গরু জবাই দিয়ে দিই, তো দেখা যাচ্ছে যে আমরা অনেক দিন পর্যন্ত, দুই মাস, তিন মাস, চার মাস পর্যন্ত আমাদেরকে গোশত আর প্রয়োজন হয় না। এখন এই বিষয়টা, হ্যাঁ, যদি তার নিয়ত, আসলে নিয়ত তো তার মনের ইচ্ছা, কিন্তু এখানে যে সেই যে নিয়তটা সামিল করলো যে আমার ওই কোরবানি যে আমি করলাম, তাহলে আমি কি গোশত গুলা
খাওয়ার,
হ্যাঁ, এখন কিন্তু আসলে কিন্তু অদৈ কিন্তু যে তার যে নিয়ত হওয়া উচিত ছিল যে আমি কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু দুই মাস পর্যন্ত, তিন মাস, চার মাস পর্যন্ত যে আমাকে কিংগ্রস্ত কেনার আমার প্রয়োজন হবে না। এখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজের মধ্যে যে আজকে আমরা প্রতিযোগিতার মধ্যে, যে পশু কিনতে গিয়ে যে আমরা প্রতিযোগিতার মধ্যে চলে আসি, আপনি শুরুতেই বললেন, এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে কিন্তু দিন দিন এটা বাড়তেই যাচ্ছে।
জি, আরেকটা জিনিস এখানে আমি ডিফেন্ড করতে চাচ্ছি, যেটা আমাদের সমাজে মনে হয় মহামারী আকার যদি বলেন তাহলে কম হবে, সেটা হচ্ছে ঘরের মধ্যে পাঁচজন সদস্য রয়েছে, না?
জি,
মা, বাবা, আরো যারা রয়েছে। এখন যে তিন সন্তান রয়েছে, তিন ছেলে রয়েছে, তিন ছেলের উপর, তিনও ছেলের উপর কোরবানি ওয়াজিব, মালে নিসাব তাদের মধ্যে আছে। আমি মালে নিসাব আরজ করবো, আপনি সুন্নাত লিখেছেন গোড়ার রহি কিতাবের মধ্যে, আমি আরজ করবো, বলতে চাচ্ছি এটা যে দর্শক এরকম রয়েছেন, এরকম রয়েছেন যে ঘরের মধ্যে যতজন সদস্য রয়েছে সবার উপর কোরবানি ওয়াজিব।
জি,
মা রয়েছেন, তার সোনা গহনা
আছে,
তারপরে টাকা পয়সা তাও রয়েছে, বাবার উপরও ওয়াজিব, সন্তান তারাও কি মালে নিসাব, তাদেরও টাকা পয়সা, তাদের ওয়াজিব। কিন্তু কি হয় এরকমের সবার পক্ষ থেকে এক ভাগ কোরবানি করা হয়, একটা পশু খরিদ করলো, এর সাত ভাগ হয়, সাত ভাগের এক ভাগ সবার পক্ষ থেকে তাও কি বাবার নামে দেয়া হয় অথবা দাদার নামে দেয়া হয়, এবছর দাদার নামে দেয়া হলো, আগামী বছর দাদির নামে দেয়া হলো। আমাদের সে দর্শক বৃন্দ, যার টাকা রয়েছে, যার মালে নিসাব রয়েছে, মানে অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব রয়েছে, তার নাম দেয়া কিন্তু জরুরি এখানে। এখানে কিন্তু আমরা লক্ষ্য করি, আমার বাবা বৃদ্ধ আছে, তার নাম যদি না দেই, আমার মা বৃদ্ধা আছে, তার নাম যদি আমি না দেই, তাহলে তাদের মনোক্ষুণ্ণ হবে। এখানে মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কনসেপ্ট নেই, কিন্তু যার সামর্থ্য নেই
আদায় করতে হবে, ওয়াজিবটা আদায় করতে।
এখন ফর এক্সাম্পল, কোন ঘরের মধ্যে আপনার সন্তানের উপর কোরবানি ওয়াজিব, এবং সন্তান সে তার নাম যদি নিজের নাম দেয়, তাহলে পিতামাতা কি কি বলবে, লোকে কি বলবে? দেখো,
মানে ওয়াজিব কখন হয় সেটাই জানে না।
কোরবানি ওয়াজিব হলে ইলমে দ্বীনের শিক্ষার অভাব তো অবশ্যই রয়েছে। এখন মাল হিসাব কার উপর হয় আমরা শ্রবণ করি, প্রত্যেক বালিক স্থায়ী বাসিন্দা, মুসলমান পুরুষ নারী নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর কোরবানি ওয়াজিব। ফতোয়া আলমগীরের মধ্যে পঞ্চম খণ্ডের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, 52.5 তোলা রূপা অথবা তত পরিমাণ সম্পদ এর মূল্য, অথবা তত পরিমাণ সম্পদের ব্যবসার মাল, অথবা তত পরিমাণ সম্পদের মৌলিক প্রয়োজন ছাড়া সরঞ্জাম হোক, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। যে সম্পদ এবং অন্যান্য শর্তাবলী কোরবানির দিন সমূহের, অর্থাৎ 10ই জিলহজের সুবহের সাদিক থেকে শুরু করে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত মধ্যে পাওয়া গেলে তখনই তার কোরবানি ওয়াজিব হবে। সারা বছর আপনার কাছে টাকা নেই এত পরিমাণ, কিন্তু কোরবানির তিন দিনের মধ্যে আপনার কি হয়ে গেল, 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত আপনার কাছে টাকা চলে আসলো, তাহলে আপনার কোরবানি ওয়াজিব হলো। আচ্ছা, এই মাসালা বর্ণনা করতে গিয়ে বললেন সদস্যরীয় বদ্ধ তালিকা, মৌলানা মুফতি আব্দুল আজম রহমতুল্লাহ আলী বাহার শরীয়তের মধ্যে উল্লেখ করেন, এটা আবশ্যক নয় যে 10ম তারিখই কোরবানি করে ফেলবে, এটার জন্য আবশ্যক রয়েছে সম্পূর্ণ সময় যখন চাইবে করতে পারবে। 10ই জিলহজের সকাল তার উপযুক্ত ছিল, ওয়াজিব আর শর্তবদ্ধ পাওয়া যায়নি, আর শেষ সময় অর্থাৎ 12 জিলহজের সূর্যাস্তের পূর্বে উপযুক্ত হয়ে গেল, অর্থাৎ কোরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলি পাওয়া গেল, তবে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।
আল্লাহ,
আমি এখানে এই হাদিসকে সামনে রেখে বিশেষ করে ওই সকল মদিনী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে আরজ করব, বাপু আমাদের গ্রামের কথা বলি, বিশেষ করে আমি আমার গ্রামের কথাই বলি। যেখানে হোক তো দেখা যাচ্ছে যে ঈদগাহে তো সবাই আসে, সকলেই নামাজ পড়ে, কিন্তু গ্রামের মধ্যে এমন কিছু বাড়ি আপনি দেখবেন যে ওই বাড়ির মধ্যে 6-7টা ফ্যামিলি রয়েছে, ওই 6-7টা ফ্যামিলির মধ্যে 2-1টা ফ্যামিলি এমন রয়েছে যে তাদের কাছে টাকা পয়সা রয়েছে, দেখা যাচ্ছে 2-4-5 খানে জমিনও মালিক রয়েছে, কিন্তু ওই বাড়িতে কোনো কোরবানি হচ্ছে না। পুরা গ্রামের মধ্যে আপনি দেখবেন যে দেখা যাচ্ছে যে যদি 10 বাড়ি হয় 2 বাড়িতে কোরবানি হচ্ছে, 3 বাড়িতে কোরবানি হচ্ছে, কিন্তু প্রত্যেক বাড়িতে কেউ না কেউ রয়েছে যার উপর কোরবানি
আছে, কিন্তু কোরবানি করছে না।
এখন এখানে কিন্তু যে বিষয়টা হয় যে আমরা দেখা যাচ্ছে যে আমি যদি কোরবানি করি, যে কোরবানি করলে দেখা যাচ্ছে যে 10,000-15,000-20,000 টাকা যে আমার চলে যাচ্ছে, এই চিন্তা ভাবনা আমাদের মাঝে চলে আসে। আসলে যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করি, আর এই কাজের মধ্যে আমরা শুরুর ওই ঘটনায় আমরা সামিল করি যে ইসমাইল আলী সালাতামকে যে কোরবানি করার জন্য ইব্রাহিম আলী সালাতাম যে তিনি উৎসাহিত হলেন, তিনাদের এই কাজের মধ্যে যে সবচেয়ে বড় বাধা ছিল শয়তানের পক্ষ থেকে। এখন আমি যে কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যাব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, আমার গুনাহ মাফ হবে, এই যে এই কোরবানির পশু এটা আমার জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হবে, কিন্তু শয়তান কিন্তু এই অসুবাসা দিবে যে শয়তান আমাকে বিভিন্ন প্রকার অসুবাসা দিবে যে তোমার না করলে কি হয়,
তোমার সামর্থ্য আছে কিন্তু এখন তো হাতে টাকা নাই,
হাতে টাকা
এই সেই
এই বিষয়গুলো।
আসলে আমরা মনে করি যে আপনি কিছু আগে নিসাবের কথা বলেছেন, শুধু অর্থ দিয়ে কিন্তু নিসাব হয় না, এখানে নিসাবের সমপরিমাণ সম্পদ, তার যদি দৈনিক যে দৈনন্দিন যে মৌলিক চাহিদা রয়েছে ওই মৌলিক চাহিদার অতিরিক্ত থাকে, আর মৌলিক চাহিদা গুলো আপনি কি সেগুলো বলে দিয়েছেন, অন্ন বস্ত্র বাসস্থান এবং যে পড়াশোনার জন্য দর্শের কিতাব, এগুলো ছাড়া যখন অতিরিক্ত
এমনও ইসলামী বোন পাবেন তারা আলমারি ভরা ভরা শাড়ি দামি দামি
দামি দামি
কোনো কাজে আসতেছে না।
যে আমরা তো কোরবানি করি সওয়াবের কাজ, পশু নেওয়ার পর থেকে পশুকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যে এমন কিছু কর্ম রয়েছে যেটা পশুর সাথে মানুষের সাথে সম্পর্ক, যেমন আমি পশু কিনলাম কোরবানির কমপক্ষে 5 দিন পূর্বে, এখন দেখা যাচ্ছে যে এই গ্রামের মধ্যে যারা এই গরু ছাগল যারা কি লালন পালন করেন তার একটা প্র্যাকটিস থাকে যে তাকে কি খাওয়াইতে হবে কি খাওয়াইতে হবে না, এই জন্য প্র্যাকটিস থাকে, কিন্তু শহরের লোকের থাকে না। এখন এই 3-4 দিন 5 দিন সে যে পশু সে নিয়ে আসলো, এখন সে পশুকে যে লালন পালন করেন কিন্তু তারপর দায়িত্ব
জি,
এখন যদি সে পশুকে যদি তার নিয়মিত টাইম মোটামুটি তাকে খানা দেওয়া না হয় তার উপর জুলুম করা হচ্ছে
জি,
এখন এই যে জুলুম করা হচ্ছে একদিকে কিন্তু জুলুম করার কারণে সে গুনাগার হয়ে যাচ্ছে, অন্যদিকে সে গুনার ভাগিদার অন্যভাবে কিভাবে হয় দেখা যাচ্ছে। যেমন গত 2 বছর পূর্বে একজন আমার কাছে এইভাবে বিচার দিলেন যে ভাই আমরা 6-7 জন একসাথে আমরা গরু কিনি, তো আমাদের গরুগুলো এক জায়গাতে রাখা হয়, তো রাখার পরে দেখা যাচ্ছে যে আমি বাজার থেকে গরুর জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে যাতে করে গরু সে খেয়ে নেয় যাতে করে তার কোনো প্রবলেম না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে পাশে যারা এরা সবাই কি করে আমার সেখান থেকে নিয়ে সবাই কি করে আমার অনুমতি ছাড়া। এখন যে এই বিষয়টা এখন অন্যান্য যারা এরা মনে করতেছে মানুষ আমাকে কিছু বলবে না, কিন্তু সে যত অত নিজের আপন ভাই হতে পারে কোনো বন্ধু হতে পারে কিন্তু বলতেছে না, কিন্তু আমি যে এই যে কোরবানি করতে যাচ্ছি সওয়াবের নিয়তে, যেখানে আমি 40,000 টাকা দিয়ে আমি গরু কিনলাম, 50,000 টাকা দিয়ে আমি গরু কিনলাম, সেই জায়গাতে আমি মাত্র 20-30 টাকা দিয়ে যে আমি গরুর খাবার না কিনে আমি অন্যজনের যে খাবার থাকে যে আমি খাওয়াইলাম অনুমতি ছাড়া, তাহলে আমি কি গুনার ভাগিদার হলাম না?
আচ্ছা, আরেকটা মিসকনসেপ্ট আছে আমাদের সমাজে যে গরু অথবা কুরবানির পশু যখন কুরবানি করতে হবে তখন একে মানে ক্ষুধার্ত রেখে কুরবানি করতে হবে, তাকে কোনো কিছু খাওয়ানো যাবে না।
আচ্ছা,
হাদিসে পাকের মধ্যে কিন্তু কুরবানির পশুকে ক্ষুধার্ত অবস্থায় কুরবানি করতে নিষেধ করা হয়েছে এবং তাকে কষ্ট দেওয়া থেকেও নিষেধ করা হয়েছে।
তো অনেকগুলো রয়েছে, তো আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা এই ব্যাপারে আলোচনা করবো, কোরবানির ব্যাপারে আবার আলোচনা করবো। তখন আমাদের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সালাত ও সালাম আলাইক।
মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা।